ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি সুগুপ্ত নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মঙ্গলবার ঢাকার কল্যাণপুরে নিহত নজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের ময়নাতদন্তে দেখা যাচ্ছে তারা সবাই গুলিতে নিহত হয়েছেন।
কলকাতা থেকে পরমাশিস খোসরায়ের প্রতিবেদন।
ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্রুত তথ্য আদান প্রদানের উপর জোর দেওয়া হয়েছে।
হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলেন।
This is really your victory. This is really your night.
আর আজ বুধবার রয়েছে আমাদের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী দ্বিদলীয় অবস্থান। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রাজনীতিতে নতুন একটা অধ্যায় সংযোজিত হল। গতকাল পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়াতে মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত করা হল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডাম ক্লিনটনকে। এই প্রথম যুক্তরাষ্ট্রে 240 বছরের ইতিহাসে প্রধান একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এক নারীকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য হোয়াইট হাউসে প্রবেশাধিকারের লড়াইয়ে যাবার জন্য রোল কলের মাধ্যমে কণ্ঠ ভোটের ঘোষণায় বেছে নেওয়া হল। প্রাইমারি পর্বে হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ডেমোক্র্যাট কনভেনশনে উপস্থিত হাজার হাজার মানুষ হর্ষধ্বনিতে উচ্ছ্বসিত উদ্বেলিত হয়ে ওঠেন। রাতেই হিলারি পতি সাবেক দুই মেয়াদী প্রেসিডেন্ট বিল ক্লিনটন স্ত্রীর স্তুতিতে পঞ্চমুখ হয়ে ওঠেন। তাঁর সঙ্গেই প্রায় সুর মিলিয়ে ডেমোক্র্যাট দলের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির ভাবমূর্তি তুলে ধরতে মঞ্চে অবতীর্ণ হন আরও অনেকের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ম্যাডলিন ওলব্রাইট, কণ্ঠশিল্পী এলিশা কিজ, অভিনেত্রী মেরিল স্ট্রিপ। আজ বুধবার রাতে বক্তব্যের অবতারণা করবেন হিলারিকে নিয়ে খোদ প্রেসিডেন্ট বারাক ওবামা। আর আগামীকাল বৃহস্পতিবার সমাপনী সন্ধ্যায় মনোনয়ন গ্রহণ করে ধন্যবাদ জ্ঞাপন করতে মঞ্চে নামবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়াতে সদ্য মনোনয়নপ্রাপ্ত হিলারি রডাম ক্লিনটন। ফিলাডেলফিয়াতে রয়েছেন আমাদের সহকর্মী আহসানুল হক, তাঁর কাছে শোনা যাক রিপোর্ট।
আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন বড় দল একজন মহিলাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘোষণা করল। বৃহস্পতিবার কনভেনশনের চতুর্থ দিন হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা গ্রহণ করবেন। কনভেনশনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ন্যায় বিচার, বর্ণ বৈষম্য রোধ এবং মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেন। সাবেক প্রেসিডেন্ট এবং হিলারি ক্লিনটনের স্বামী বিল ক্লিনটন তার আকর্ষণীয় বক্তৃতায় হিলারি ক্লিনটনের মানবিক দিকগুলো তুলে ধরেন। স্ত্রী হিসেবে, সন্তানের মা হিসেবে এবং সর্বোপরি সমাজ সেবক এবং রাজনীতিক হিসেবে হিলারির দীর্ঘদিনের যোগ্যতার বর্ণনা উঠে আসে তার বক্তৃতায়। বিভিন্ন দুর্ঘটনায় নিহত সন্তানদের মায়েরা তাদের বেদনার অভিজ্ঞতার কথা বলেন। হিলারি ক্লিনটন যেহেতু নিজেও একজন নারী এবং মা, সে কারণেই তার কাছ থেকে মহিলা ভোটারদের প্রত্যাশা বেশি বলে মনে করা হচ্ছে। ডেমোক্রেটিক দলের কনভেনশনের তৃতীয় দিনে আজ প্রেসিডেন্ট বারাক ওবামা ভাষণ দেবার কথা রয়েছে। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ফিলাডেলফিয়া।
বাংলাদেশের রাজধানী কল্যাণপুরে মঙ্গলবার নিহত নয় জঙ্গির তিনজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
রাজধানী ঢাকার কল্যাণপুরে মঙ্গলবার নিহত নয় জঙ্গির মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম সেজাত রউফ অর্ক, সে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবি এর ছাত্র ছিল। তাদের বাসা ঢাকার বসুন্ধরায়। গুলশান হামলায় নিহত জঙ্গি নিব্রাস তার বন্ধু ছিল। আরেকজন জুবাইর হাসান, বাড়ি নোয়াখালী, নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। তৃতীয়জন সাব্বিরুল হক, চট্টগ্রামের আনোয়ারায় তার বাড়ি এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র। তিনজনের বয়সী, বিশের কোঠায় এবং তারা সবাই ছাত্র। এদিকে নজরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান প্রত্যেকের শরীরে ৬-৭টি গুলির ক্ষত ছিল। সব মিলিয়ে ৬০টির মতো গুলি পাওয়া গেছে সবার শরীর থেকে। অধিকাংশেরই গুলি লেগেছে পেছন দিকে। এদিকে নিরাপত্তা জনিত কারণে ঢাকার ব্রিটিশ কাউন্সিল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংস্থাটি বুধবার এক ঘোষণায় জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আজ বুধবার তুরস্ক সীমান্তের অদূরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলবর্তী কমিশলি শহরে জোড়া বোমার বিস্ফোরণ ঘটে কমসে কম 31 জনের প্রাণহানি এবং কয়েক ডজন লোক জখম হয়েছে বলে একটি নজরদারি গোষ্ঠীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে। ভয়েস অফ আমেরিকার কুর্দি সার্ভিসের সংবাদদাতা জানা ওমার জখমি লোকজনের মধ্যে রয়েছেন, তার পরিবারের লোকজনও ওতে আহত হয়েছেন। ভয়েস অফ আমেরিকার কুর্দি সার্ভিস থেকে জানানো হয়েছে, ওমারের বসতবাড়ি ছিল ওই বিস্ফোরণ এলাকার কাছেই, বাড়ি ঘরদোর সবই একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দ মুসলিম সন্ত্রাসীর আক্রমণে এক ক্যাথলিক ধর্মযাজক নিহত হবার পর যে ত্রাস সৃষ্টি হয়েছে তা প্রশমিত করার লক্ষ্যে আজ বুধবার ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় মিলিত হন। ওলান্দ তাঁর প্যারিসের কার্যালয়ে ও ধর্মীয় নেতৃবৃন্দকে সমবেত করেন। ক্রমবর্ধমান হারে ফ্রান্সের ওপর যেসব সন্ত্রাসী হামলা তৎপরতা চলছে তারই প্রেক্ষিতে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা নির্ভরতা গড়ে তোলবার লক্ষ্যে পূর্বেকার সন্ত্রাসী তৎপরতার অভিযোগে বিচারাধীন 19 বছর বয়সী এক জিহাদি এবং তার সঙ্গে অজ্ঞাত পরিচয় এক সহযোগী মিলে 86 বছর বয়সী ওই ধর্মযাজককে হত্যা করে এই মাত্রই একদিন আগে। আদেল কারবিশে 2015 সালের পর থেকে নিয়ে দুবার সন্ত্রাসী তৎপরতার দায়ে গ্রেফতার হয়েছিল এবং ধর্মযাজকের ওপর হামলার সময় তার দেহে বৈদ্যুতিন বেড়ি পরানো ছিল। পুলিশের দিকে তেড়ে গেলে জবাবে পুলিশ গুলি চালায় এবং ওই দুই আততায়ী তাতে নিহত হয়। ফ্রান্সের গির্জায় ওই হামলাকারীদের ঘটনা সম্পর্কে লন্ডন থেকে রিপোর্ট পাঠিয়েছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ফ্রান্সের ধর্মযাজককে হত্যার পর ব্রিটেন তার দেশের খ্রিস্টান সম্প্রদায়কে সতর্ক থাকতে বলেছে। ব্রিটিশ পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার নীল বাসু বলেছেন, যুক্তরাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবুও সতর্ক থাকতে হবে, কারণ দেখা যাচ্ছে পশ্চিমা দেশগুলো ও অন্যান্য স্থানে খ্রিস্টান, ইহুদি ও অন্য ধর্মে বিশ্বাসীদেরকে টার্গেট করছে জঙ্গিরা। বিশেষ করে ফ্রান্সে গির্জায় হামলার পর সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে উপাসনাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ফ্রান্সে জঙ্গি হামলা নিন্দা জানিয়েছেন, বলেছেন, আমরা সবাই হুমকির মধ্যে রয়েছি। আন্তর্জাতিক হুমকির দিক থেকে যুক্তরাজ্য বড় ধরনের হুমকির মধ্যে আছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
তুরস্ক কর্তৃপক্ষ আরও ডজনকে ডজন সাংবাদিকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ওইসব সাংবাদিক যুক্তরাষ্ট্রে অবস্থানকারী মওলানা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে আঁতাতে জড়িত কথিত এ অভিযোগের কারণে সরকার মনে করে গত মাসের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে মূল পরিকল্পনায় ওই ধর্মীয় নেতার হাত ছিল। আজ বুধবার কম হলেও এক সাংবাদিককে আটক করা হয় এবং তুরস্কের শীর্ষ পত্রিকা জামানের সম্পাদকীয় পর্ষদের সাবেক সদস্য 47 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মার্চে তুরস্কের একটি আদালত ওই পত্রিকার ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করে এবং তার পরপরই পুলিশ ওই পত্রিকার দপ্তরে তল্লাশি চালাতে চড়াও অভিযানে লিপ্ত হয়। ইসরায়েলি সেনাদলের সৈনিকেরা এক ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার বিরুদ্ধে এ মাসের গোড়ার দিকে ইসরায়েলের এক রাবাইকে খুনের অভিযোগ রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি 29 বছর বয়সী জাবারি ফাকিহ পশ্চিম তটের সুরিফ পল্লীতে গা ঢাকা দিয়েছিল এবং পুলিশ তাকে ওখান থেকেই খুঁজে বের করে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রাবাই মাইকেল মার্ক নিহত হন 1 জুলাই তারিখে এবং মঙ্গলবার রাতে সৈনিকদের সঙ্গে গুলি বিনিময়কালে জাবারি ফাকিহ মারা যান। বন্দুকধারীর গুলিতে আঘাতে রাবাই মার্ক নিহত হন। তার মোটর গাড়িতে শোয়ার অবস্থায় ওই সময় তার পরিবারের 3 সদস্য সেখানে জখম হয়েছিলেন। সোমালিয়া সংসদের সাবেক এক সাংসদ 2010 সালে, যিনি কিনা আশাবাব সন্ত্রাসী দলে যোগ দেন, তিনি মঙ্গলবার মোগাদিসুতে আত্মঘাতী যে বোমা হামলায় 13 ব্যক্তির প্রাণহানি হয়েছে তার পেছনে মূল পরিকল্পনাকারী ছিলেন বলে ওই সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। আশাবাব তাদের আন্দালুস বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত বয়ানে বলেছে, যেসব বীর লড়াকু ওই হালানে সামরিক ঘাঁটির ওপর চড়াও অভিযানে সামিল হয়েছিল, সালাহ বাদবাদো নামে পরিচিত সালাহ নূহ ইসমাইল তার মধ্যে সামিল ছিলেন। মঙ্গলবার সকালের কর্মব্যস্ত সময়টিতে মোগাদিসু বিমানবন্দরের প্রধান প্রবেশপথে ওই বোমা বিস্ফোরণ ঘটে বলে খবরাখবরে উল্লেখ করা হয়েছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আপনারা খবরে শুনেছেন, ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত হচ্ছে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলন। সেখানে আছেন আমাদের সহকর্মী আহসানুল হক, তার সঙ্গে এখন ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন রোকেয়া হায়দার।
ধন্যবাদ শেগুফতা। ডিএনসি অর্থাৎ ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক জাতীয় কনভেনশনে ওয়েলস ফার্গো সেন্টারে সেখানে রয়েছেন আহসানুল হক। আহসান, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে।
ধন্যবাদ।
আর কালকে তো কি দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্যে ইতিহাস রচিত হলো ফিলাডেলফিয়ায়। ফিলাডেলফিয়ায় আগেও অনেক ইতিহাস লেখা হয়েছে, তবে গতকাল মঙ্গলবার রাতের যে ইতিহাস ছিল তা অবিস্মরণীয়। আহসান।
হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে প্রতিদিনই এখানে যেসব ঘটনা ঘটছে এগুলো প্রথমবারের মতো ঘটছে, এবং গতকাল হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত করা হলো রোল কল ভোটের মাধ্যমে, এবং সেটিও একটি ইউনিক ব্যাপার এই আমেরিকার গণতন্ত্রে, রোল কল ভোট, যেটি কনভেনশন সেন্টারে হলো। ডেলিগেটরা সমর্থন দিলেন, প্রত্যেকটি অঙ্গরাজ্য থেকে ডেলিগেটরা এখানে উপস্থিত ছিলেন, এবং তারা সমর্থন দিয়ে হিলারি ক্লিনটনকে নির্বাচিত করলেন। 5,000-এর বেশি সংখ্যক ডেলিগেট, যার মধ্যে 2,382 জনের বেশি সংখ্যক ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয় এই প্রার্থিতা পাওয়ার জন্য, এবং সেটি হিলারি ক্লিনটন পেলেন। এবং সেখানে তাকে সাথে বার্নি স্যান্ডার্স, যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রাইমারি এবং ককাসে, তিনিও তাকে সমর্থন দিলেন।
সেটাই, তার রাজ্যের পক্ষ থেকে তিনি তার পূর্ণ সমর্থন জানালেন। এবং এইভাবে হিলারি ক্লিনটন মনোনীত হলেন যুক্তরাষ্ট্রের একটি বিরাট দল, ডেমোক্রেটিক দলের পক্ষে একজন মহিলা প্রার্থী হিসেবে এই এবছরের নির্বাচনে। তো হিলারি ক্লিনটনের প্রতিক্রিয়াটা কিরকম ছিল, কি মনে হয়েছে?
হিলারি ক্লিনটন কিন্তু গতকাল কনভেনশনে উপস্থিত ছিলেন না, ছিলেন তার স্বামী বিল ক্লিনটন। কিন্তু বিল ক্লিনটনের ভাষণের পরপরই হিলারি ক্লিনটন, যেটি আগের থেকে এই অনুষ্ঠানে কথা ছিল না, কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হলো, এবং হিলারি ক্লিনটন স্যাটেলাইটের মাধ্যমে তিনি এই অনুষ্ঠানে না থেকেও তিনি কংগ্রেচুলেট করলেন, অভিনন্দন জানালেন তার সমর্থকদের। চলুন শোনা যায়।
This is really your victory. This is really your night.
হ্যাঁ আহসান, খুব সংক্ষিপ্ত বক্তব্যই তিনি রাখলেন।
হ্যাঁ, সংক্ষিপ্ত। তিনি এখানে এই কথাগুলো বলার আগেও যেটি বলছিলেন সেটা হচ্ছে যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে এত বছর ধরে যে পুরুষ প্রেসিডেন্ট হয়ে এসেছেন, সেই গ্লাস সিলিং, তার ভাষায় গ্লাস সিলিং এর মধ্যে একটি বড় ক্র্যাক বা ফাটল তৈরি হলো, এবং এই প্রথম একজন মহিলা প্রার্থিতা পেলেন, এবং তিনি আশা প্রকাশ করলেন যে প্রথম মহিলা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র পাবে।
তার স্বামী প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তো চমৎকার বক্তব্য রেখেছেন,
অসাধারণ বক্তব্য রেখেছেন বিল ক্লিনটন। বিল ক্লিনটন সবসময়ই খুব ভালো বক্তৃতা করেন, কিন্তু গতকালকের বক্তৃতাটি ছিল একটি মনে রাখার মতো বক্তৃতা। একটু শোনা যাক, চলুন।
Those of us who have more yesterdays than tomorrow tend to care more about our children and grandchildren. The reason you should elect her is that in the greatest country on earth, we have always been about tomorrow. Your children and grandchildren will bless you forever if you do. God bless you. Thank you.
President Bill Clinton, তার বক্তব্যের একেবারে শেষে যে কথাগুলো বললেন সেটি এই মাত্র আপনারা শুনলেন, যেখানে তিনি বলছেন যে তোমরা যদি হিলারি ক্লিনটনকে ভোট দাও, তোমাদের সন্তান এবং তাদের সন্তানরা তোমাদের আশীর্বাদ করবে।
আহসান, আপনার সঙ্গে তো একজন আছেন, নিউ ইয়র্ক থেকে এসেছেন একটি পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক, তো তিনি কি বলছেন?
সাংবাদিক সাইদুর রব, তিনিও এই কনভেনশনে উপস্থিত আছেন। সাইদুর রব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, শুনতে পাচ্ছেন, ধন্যবাদ।
আপনি তো গত কয়েকদিন ধরে কনভেনশন দেখছেন, সবচেয়ে উল্লেখযোগ্য কি মনে হলো আপনার কাছে?
ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। এটা আসলে একটা হিস্টোরিক ঘটনা ঘটতে যাচ্ছে আমেরিকার ইতিহাসে। দীর্ঘদিন থেকে কোন মহিলা পদপ্রার্থী একটা মেজর পার্টির প্রার্থী হয়নি, তো এই প্রথমবারের মতো হিলারি ক্লিনটনকে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। ইতিমধ্যে আপনি যা বলেছেন যে কালকে কণ্ঠভোটে উনি পাশ করেছেন এবং সিনেটর বার্নি স্যান্ডার্স সেটা কনসিড করেছেন, এবং তার কান্না কান্না অবস্থা ছিল, মুহু মুহু করতালির মাধ্যমে পরে সব গ্রহণ করেছে আর কি হিলারিকে।
আর
সারাদিন থেকে দুদিন থেকেই দেখছি মেজর পার্টির বড় বড় নেতারা, সিনেটর, কংগ্রেসম্যান, সিভিল রাইটস লিডার, তারা বক্তব্য দিচ্ছে আমেরিকার বিভিন্ন ইস্যু, যেমন ফ্যামিলি ইস্যু, হেলথ ইস্যু, ওয়েজ ইস্যু এবং এডুকেশন এবং নেক্সট জেনারেশন সম্বন্ধে।
ধন্যবাদ।
এবং
ধন্যবাদ সাইদুর রব। হ্যাঁ, গতকাল অন্যান্য বক্তারা এবং সবাই এখানে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি, ন্যায় বিচার, বর্ণ বৈষম্য রোধ এবং আমেরিকার মূল্যবোধ এসবের গুরুত্বের কথা তুলে ধরেন।
তো আসেন, আমাদের আজকে তো এখানেই শেষ করতে হয়, কারণ আমাদের অন্য অনুষ্ঠানের সময় এগিয়ে আসছে। তো আজকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে শ্রোতারা আহসানুল হকের কাছ থেকে আরো বিস্তারিত শুনবেন।
Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী দ্বিদলীয় অবস্থান। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ শেগুফতা নাসরিন কুইন। শ্রোতারা যেমনটি শুনলেন, আজ আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি বিশেষজ্ঞদের এই জবাবের অনুষ্ঠান কল ইন শোর বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী দ্বিদলীয় অবস্থান। যেমনটি আমরা জানি যে 2016 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মনোনয়ন এখন চূড়ান্ত। রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দল থেকে হিলারি ক্লিনটন এই নির্বাচনে নিজ নিজ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থী অবশ্য আরও আছেন লিবার্টেরিয়ান পার্টি থেকে গ্যারি জনসন এবং গ্রিন পার্টি থেকে জিল স্টেইন। তবে এই নির্বাচনের প্রায় সবটুকু জুড়েই রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রধান দল ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টির মধ্যে প্রতিযোগিতা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন মাইক পেন্স, আর হিলারি ক্লিনটনের রানিং মেট হচ্ছেন টিম কেইন। দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া, বিবাদ, বিতর্ক, শেষে আবার এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর নাম নিজ নিজ দলের পক্ষ থেকে চূড়ান্ত হয়েছে। আপনারা জানলেন দুটি দলের অবস্থান, কনভেনশন, প্রার্থী বাছাই প্রক্রিয়া, এসব নিয়ে আজকের আলোচনা। আজ আমাদের অতিথি প্যানেলে টেলিসম্মিলনী লাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন টেক্সাসের ANM ইউনিভার্সিটি সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক, ডেমোক্রেটিক পার্টির সমর্থক ডক্টর মেহনাজ মোমিন। ডক্টর মোমিন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন নিউ ইয়র্ক থেকে ওই রাজ্যের রিপাবলিকান ক্লাব এম্পায়ার ক্লাবের সদস্য নির্মল পাল। মিস্টার পাল, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
এবং আরও আছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক বিশ্লেষক ডক্টর আবু নাসের। ডক্টর নাসের, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
আমরা এবার সরাসরি প্রশ্ন নিতে যাচ্ছি। শ্রোতাদের জানিয়ে রাখি অনুষ্ঠান চলাকালে আপনারা সরাসরি 2026193062 এই নম্বরে ফোন করে প্রশ্ন করতে পারেন। প্রশ্নকর্তাদের প্রতি অনুরোধ আপনার প্রশ্ন সংক্ষিপ্ত রাখার, আর প্যানেল সদস্যদের প্রতিও স্বনির্বন্ধ অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর। প্রথম প্রশ্নটি করেছেন ঢাকা থেকে শামীমা রাসুমি। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামীম আরাসুমি বলছিলাম ঢাকা থেকে। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমার একটা প্রশ্ন ছিল যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণা চলছে, তো বর্তমানে হিলারি ক্লিনটন নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন এবং অপোজিটে আছেন সে ডোনাল্ড ট্রাম্প। তা আমি একটু জানতে চাচ্ছিলাম যে হিলারি ক্লিনটন বর্তমানে যদি নির্বাচনে জেতেন এবং উনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে সেক্ষেত্রে বর্তমানে মুসলমান অধ্যুষিত এলাকা কিংবা IS নিয়ে যেসব প্রবলেম পুরো বিশ্বজুড়ে চলছে, সেসব ব্যাপারে উনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বলে উনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
ধন্যবাদ শামীমা রাসুমি আপনাকে। আমরা আরও একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। মোহাম্মদ আলী খান বাবুল, তিনি নিউ জার্সি থেকে প্রশ্ন করেছেন। হ্যালো।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী খান বাবুল, আমি আটলান্টিক সিটি নিউ জার্সি থাকি, আমি আমেরিকার বাংলা পত্রিকার ঠিকানার প্রতিনিধি। আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকা সহ বিভিন্ন দেশে বর্তমানে যে জঙ্গি বা টেরোরিস্ট আক্রমণের যে প্রতিক্রিয়া, এটা আমেরিকার নির্বাচনে কি কোনো প্রভাব ফেলবে কিনা, এ ব্যাপারে আপনাদের কি মত?
ধন্যবাদ। দুটি প্রশ্ন কাছাকাছি, যদিও প্রথম প্রশ্নটি হিলারি ক্লিন্টন কেন্দ্রিক আর দ্বিতীয় প্রশ্নটি দুদল সম্পর্কিত। তো আমি প্রথমেই যাচ্ছি ডক্টর মেহনাজ মমিন আপনার কাছে।
আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়ে শুরু করতে চাই, কারণ দ্বিতীয় প্রশ্নটা জিজ্ঞেস করা হচ্ছে যে এই জঙ্গিবাদের কি প্রভাব পড়বে এই বর্তমান নির্বাচনে। আপনি যদি দুই প্রার্থীর দিকে তাকান, বিশেষ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তিনি এই জঙ্গিবাদটাকে অনেকটা নির্বাচনী প্রচারণার কেন্দ্রে নিয়ে এসেছেন, কারণ উনি প্রমাণ করতে চাচ্ছেন বা উনি এটা বলছেন যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন এবং এর সাথে, যেহেতু ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে হিলারি ক্লিনটন যুক্ত, তো উনাকেও জোর করে উনি বলছেন যে তারা অত্যন্ত দুর্বলভাবে জঙ্গিবাদের মোকাবেলা করেন। কাজে রিপাবলিকানরা চেষ্টা করছে এটাকে একদম কেন্দ্রে নিয়ে আসতে। এখন ডেমোক্র্যাটরা তাদের হিলারি ক্লিনটন, আপনার প্রথম প্রশ্ন যে প্রথম প্রশ্ন উত্তরে এর মধ্যে চলে আসবে যে হিলারি ক্লিনটন জঙ্গিবাদের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিতে চাচ্ছেন সেটা আসলে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনেরই অনেকটা পুনরাবৃত্তির মতোই, অনেকটা সেটারই কন্টিনিউয়েশন, কারণ উনিও একই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত ছিলেন। কিন্তু আমার কাছে মনে হয় যেটা হিলারি ক্লিনটন বা তার প্রচারণা এখনো অত সফলভাবে করতে পারে নাই, এই সমস্ত জঙ্গিবাদ নির্মূল করার ব্যাপারে যে সমস্ত প্রচেষ্টায় তারা সফল হয়েছেন সেগুলোকে আরো সামনে নিয়ে আসা, সেটা তারা এখনো করতে পারেন নাই। তবে হিলারি ক্লিনটনের সাথে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের আরেকটু পার্থক্য আছে, হিলারির উনার নীতিমালা আরো বেশি আপনার যুদ্ধকেন্দ্রিক। কাজে আরো যদি জঙ্গিবাদ বাড়ে, আমরা হয়তো আমেরিকাকে আরো আরো অনেক যুদ্ধে আমরা দেখবো যে আরো অনেক যুদ্ধ অবতীর্ণ হতে, সেটা একটা আশঙ্কা রয়ে গেছে। তবে ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেত্রে তার জঙ্গিবাদ বিরোধী নীতিমালা একদমই যুদ্ধ ক্ষেত্রে।
জি মিস্টার নির্মল পাল, আপনি কি বলবেন?
আমি বলতে চাচ্ছি যে হিলারি ক্লিনটন যখন স্টেট সেক্রেটারি ছিলেন তখন থেকেই আইসিস এর জন্ম হয়েছিল, কারণ উনি যখন লিবিয়াতে আগ্রেশন করলো, যখন গাদ্দাফিকে দমন করলো, তখনই আইসিস এর জন্ম হয়েছে। কিন্তু এই জঙ্গিবাদকে দমন করার মতন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন কিছু সফল হতে পারেনি। আর সবচেয়ে বড় কথা হলো এই যে জঙ্গিবাদটা শুরু হয়েছিল, আমার যেটা মনে হয় যে হিলারি ক্লিনটনের টাইম থেকেই, আর এই জঙ্গিবাদ দমনের জন্য ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করছে, তবে হি ওয়াজ নট পলিটিক্যাল, হি ইজ আউটসাইডার। আমি জানি না উনি কতটুকু সফল হবে, তবে উনি চেষ্টা করে যাচ্ছে জঙ্গিবাদ দমন করার জন্য।
আচ্ছা ডক্টর আবু নাসের।
জি আমি একটু দ্বিমত পোষণ করছি আমাদের আগের বক্তার সাথে, যে হিলারি ক্লিনটনের সময়ে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। আমরা জানি যে আইএস যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে সেটা শুরু হয়েছে 2014 সালের দিকে, আর হিলারি ক্লিনটন সেক্রেটারি অফ স্টেট ছিলেন 2008 থেকে 2012 সাল পর্যন্ত, 2013 জানুয়ারি পর্যন্ত, এরকম সময় পর্যন্ত। তাহলে সেটা, তবে অনেকে বলে থাকেন যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের যে নীতি, যেমন লিবিয়াতে আক্রমণ, লিবিয়াতে হস্তক্ষেপ, তারপরে আপনার ইরাক থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার, এর ফলে সেখানে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে এবং সেই শূন্য স্থানে এই জঙ্গিবাদ বিশেষ করে আইএস সেখানে আপনার একটা শক্ত অবস্থান তৈরি করেছে। আর আমাদের প্রশ্নকর্তা যেটা বলেছেন যে এই জঙ্গিবাদের যে জঙ্গিবাদী যে ঘটনাগুলো ঘটছে, সন্ত্রাসী ঘটনাগুলো ঘটছে, সেটার প্রভাব নির্বাচনে পড়বে কিনা, ডেফিনেটলি সেটা পড়বে। এবং আনফর্চুনেটলি যদি আরো বেশি করে জঙ্গিবাদী ঘটনা ঘটে, তাহলে ডোনাল্ড ট্রাম্প তার জন্য একটা সুবিধার অবস্থান তৈরি হবে, কারণ তিনি মানুষকে তার নির্বাচনী প্রচারণায় মানুষকে ভয় দেখিয়ে মন জয় করার একটা প্রবণতা তার মধ্যে রয়েছে।
ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি, ঢাকা থেকে সুদীপ্ত রোশন আহমেদ। হ্যালো,
নমস্কার। আমি
আমার
বিশ্বের সবচেয়ে বড় দেশ, ক্ষমতাশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে তার রাষ্ট্রপতি নির্বাচনের দিকে ক্রমশ পূর্ণাঙ্গ স্তরে এগিয়ে চলেছে। আর ঠিক এই এগিয়ে চলার মুহূর্তেই কয়েকটা প্রশ্ন বারবার উঠে আসছে। তুরস্কের ঘটনা বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত ভাবে হচ্ছে মোটামুটি ইউরোপ এবং অন্যান্য দেশগুলোতে, এবং যখন এগিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটন, তখন একটা প্রশ্ন থাকছেই, হ্যাভস এন্ড হ্যাভ নটস এর নতুন করে কি যুদ্ধ ঘোষণা হতে চলেছে আমেরিকাতে? ধন্যবাদ।
ধন্যবাদ, আমি দুঃখিত, প্রশ্নটি কলকাতা থেকে এসেছিল। তো এই প্রশ্নটি এসেছে, উনি হ্যাভস এন্ড হ্যাভ নটস এর কথা বলেছেন, কিন্তু মূলত জঙ্গিবাদের দিকেই তিনি দৃষ্টি নিক্ষেপ করেছেন যে এই সংঘাতটা কি একটা বড় রকমের রূপ গ্রহণ করবে কিনা। ডক্টর মেহনাজ মোমেন,
এই অর্থনৈতিক বৈষম্য এটা তো অবশ্যই সত্যি, এবং এই অর্থনৈতিক বৈষম্য যেটা যুক্তরাষ্ট্রের সমাজে অনেক দিন ধরে আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, এবং এই বৈষম্যটা একটা মারাত্মক আকার ধারণ করেছে। এই বৈষম্যের কারণে আপনার ডোনাল্ড ট্রাম্প আজকের নির্বাচিত প্রতিনিধি হতে পেরেছেন রিপাবলিকানদের, এবং এই বৈষম্যের কথা স্বীকার করেছেন, এবং এই বৈষম্যের বিরুদ্ধে নীতিমালা কথা বলেছেন বলেই বার্নি স্যান্ডার্স এত পপুলার ছিলেন। তো এই বৈষম্যটা অবশ্যই সত্যি, তবে আমার মনে হয় যে প্রশ্নকর্তা উনি আরেকটা দিক বোধ হয় ইঙ্গিত করতে চেয়েছেন, যে যখন এখানে বৈষম্য বাড়ে এই হ্যাভ আর হ্যাভ নটস এর, তখন আরেকটা অন্যরকম একটা যুদ্ধের আবহ সৃষ্টি হয়। কিন্তু এখন জঙ্গিবাদের জিনিসটার দিকে যদি আপনি তাকান, একটা সময় এটা অনেকটা প্রতিষ্ঠিত ছিল যে যারাই জঙ্গিবাদের প্রতি আকৃষ্ট হচ্ছে তারা আকৃষ্ট হচ্ছে কারণ তাদের আর কোনো অর্থনৈতিক অন্য কোনো অপরচুনিটি নাই বলে। কিন্তু এখন কিন্তু ওই তত্ত্ব চ্যালেঞ্জ হয়েছে, কারণ আমরা দেখছি জঙ্গিবাদের প্রতি আকৃষ্ট হচ্ছে অনেক মানুষ যারা অর্থনৈতিক ভাবে যারা সমৃদ্ধশালী। কাজে জঙ্গিবাদের জিনিসটাকে শুধুমাত্র অর্থনৈতিক কার কি সুযোগ আছে এই এই বৈষম্য এই দিক থেকে বিশ্লেষণ করলে হবে না, এটা একটা আইডিওলজিক্যাল অনেক বড় একটা ব্যাপক একটা জিনিস, এটাকে অনেক দিক থেকে দেখতে হবে। তবে যদি আমেরিকার যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রের দিকে তাকানো যায়, তবে এই বৈষম্যটা অর্থনৈতিক বৈষম্যটা অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। হিলারি ক্লিনটন যদি এই বৈষম্যর কথা অ্যাকনলেজ না করেন এবং এটার জন্য ঠিক মতো নীতিমালা নির্দেশ না করতে পারেন, তাহলে উনাকে এই 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 নির্বাচনে সেটার জন্য আপনার দাম দিতে হবে।
নির্মল পাল, শ্রী নির্মল পাল, আপনি কি বলবেন এই বৈষম্য সংক্রান্ত বিষয়ে, রিপাবলিকান পার্টির কি দৃষ্টিভঙ্গি?
রিপাবলিকান পার্টির দৃষ্টিভঙ্গি, বৈষম্যতা আছে কিন্তু ঘটনাটা একটু অন্যভাবে বিশ্লেষণ করতে হবে। ব্যাপারটা হলো এই যে আমরা ডোনাল্ড ট্রাম্প প্রথম মুসলমান নিয়ে কথা বলেছিল, ইসলাম নিয়ে কথা বলেছিল, হি টোন ইট ডাউন রাইট নাও, কারণ ধর্মীয় ভাবে কোন লোককে হেয় করা কোনো মতই ঠিক না, এটা ঠিক ব্যাপার নয়। তবে যারা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়েছে তারা কিন্তু অর্থনৈতিক ভাবে, আমি কিন্তু প্রফেসরের সঙ্গে একমত, তারা কিন্তু অর্থনৈতিক ভাবে ইয়ে নয়, পিছিয়ে নয়। এখন এটা একটা আইডিওলজিক্যাল ব্যাপার হয়ে গেছে, আইডিওলজিক্যাল ব্যাপারটা কমপ্লিটলি মিডল ইস্ট থেকে আসছে এবং এই এই প্রবঞ্চনাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এখানে ডোনাল্ড ট্রাম্প এখন এই জিনিসটাকে সিরিয়াসলি দেখছে, এবং যদি এই সরকার, এই ওবামা সরকার এই জিনিসটাকে দমন করতে না পারে ইলেকশনের আগে, মিনিমাম ইলেকশনের আগে, তাহলে এই হিলারিকে এটার ইয়ে নিতে হবে, দায় দায়িত্ব নিতে হবে, এবং এই দায় দায়িত্বের জন্য হিলারি নাও পাশ করতে পারে।
আচ্ছা ঠিক আছে, এগুলো তো সমস্তই আচনুমানের ব্যাপার, আমরা জানি কে নির্বাচনে জয়লাভ করবে সেটাও এখন দেখার সময়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ঢাকা থেকে সুদীপ্ত রশন আহমেদ। হ্যালো।
হ্যালো জি, সালাম আলাইকুম, আমি সুদীপ্ত রশন আহমেদ বলছি ঢাকা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, রিসেন্ট রিপাবলিকান পার্টি কনভেনশন এর পর আমরা ডেলিগেটদের কাছ থেকে অনেক দ্বিমত দেখেছি যে তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দিতে রাজি নয়, কিন্তু আনফর্চুনেটলি পার্টি পলিসির জন্য তারা বাধ্য। আমার প্রশ্নটা হচ্ছে যে তারা যদি বিকল্প কোন নমিনিকে তারা নমিনেট করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য কি কোনো আইন আছে, এবং যদি না থেকে থাকে সেটা নেই কেন, বা কংগ্রেসে এখনো বিলটা পাশ হয়নি কেন?
ধন্যবাদ। প্রশ্ন করেছেন নিউ ইয়র্ক থেকে মিনহাজ আহমেদ। হ্যালো।
হ্যালো জি, আমি মিনহাজ আহমেদ বলছি নিউ ইয়র্ক থেকে। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে, উইকিলিক্স ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির যেসব ইমেল প্রকাশ করেছে, তাতে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটি যে অনৈতিকভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বার্নি স্যান্ডার্সকে পরাজিত করেছে তার অনেকটাই প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশের মতো দুর্বল দেশে যখন অর্থের বিনিময়ে নমিনেশন দেওয়ার ঘটনা ঘটে, তখন এতে ক্ষতিগ্রস্ত হয় প্রধানত বাংলাদেশ বা সংশ্লিষ্ট দেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিকভাবে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট নির্বাচনে যদি এরকম আদর্শ ও নৈতিকতাবোধের এমন স্খলন দেখা যায়, তার সারা বিশ্বের জন্য সেটা ঝুঁকির সৃষ্টি করে। এ ব্যাপারে আমি প্যানেলের মতামত জানতে চাই।
ধন্যবাদ আপনাকে আপনার উত্তরের আগে আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ঢাকা থেকে তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা বাংলাদেশ থেকে তাসনিম আফিফা বলছি। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টি থেকে হিলারি ক্লিনটন নির্বাচিত হয়েছেন। কিন্তু আমরা জানি যে ডেমোক্রেটিক পার্টি জাতীয় সম্মেলনের প্রথম দিনই নানা ধরনের বিতর্কের ধুমজাল ছড়িয়েছেন। দলের চেয়ারপারসন ডেবি ওয়াশারম্যান শুলজের বিরুদ্ধে সিনেটর বার্নি স্যান্ডার্সকে পরাস্ত করার গোপন ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে এবং এ নিয়ে তিনি পদত্যাগ করেছেন। এবং এই বিষয়টি নিয়ে বার্নি স্যান্ডার্সের সমর্থকেরা তীব্র প্রতিবাদ এবং বিক্ষোভ জানিয়েছেন। তো আমার প্রশ্ন হলো, যেখানে ডেমোক্রেটিক পার্টি নিজেদের মধ্যেই নানা ধরনের সমালোচনা ও বিতর্ক চলছে এবং দলীয় বিভক্তিও দেখা দিচ্ছে, সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের সমর্থকরা তাদের প্রতি কি ধরনের মনোভাব ব্যক্ত করতে পারেন? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। দেখা যাচ্ছে যে প্রশ্নকর্তাদের তরফ থেকে প্রশ্ন এসছে রিপাবলিকান পার্টির মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দ্বিমত প্রসঙ্গ এবং ডেমোক্রেটিক পার্টিতেও সমস্যার বিষয়টি। প্রথমে আমি রিপাবলিকান পার্টির এই দ্বিমত প্রসঙ্গে যাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পকে যারা সমর্থন করতে পারেননি তাদের সামনে বিকল্প কোনো প্রার্থী দেওয়ার কোনো অবকাশ ছিল না। এবং সুদীপ্ত রশান আহমেদ প্রশ্ন করছেন যে এরকম আইন কি করা যেতে পারে যে বিকল্প প্রার্থী বেছে নেওয়ার একটা সুযোগ থাকার দরকার? মিস্টার নির্মল পাল,
পলিটিক্যালি পার্টি ম্যানিফেস্টো অনুযায়ী ডেলিগেট যাদেরকে সমর্থন করবে তারাই প্রেসিডেন্ট পদে আসবেন, এটার আর কোনো অন্য কোনো সুযোগ নেই, এমন কোনো ম্যান্ডেটও নেই। কিন্তু যারা আজ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে না, তাদেরকেও এই সারিতে আসতে হবে যদি সে রিপাবলিকান হয়, আর কোনো অল্টারনেশন নেই।
আচ্ছা, সেটাই উনি জানতে চেয়েছিলেন। আমি ডক্টর মেহনাজ মুমিনের কাছে যাচ্ছি। এই যে ডেমোক্রেটিক পার্টির ভেতরে যে গোলযোগের কথা বলা হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে সে নিয়ে, এবং বার্নি স্যান্ডার্স খানিকটা প্রান্তিক অবস্থানে চলে গেছেন নানান কারণে, এই বিষয়টি সম্পর্কে আপনি যদি একটু আলোকপাত করেন।
এবার ইলেকশনে, কিন্তু নির্বাচনে আমরা দেখতে পারলাম যে রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি তাদের দুই দলেরই আপনার আভ্যন্তরীণ নিয়ম কানুনের দিকে আরেকবার তাকানো উচিত। কারণ যেটা রিপাবলিকান পার্টি, যেটা অনেকে অখুশি ছিলেন তাদের নির্বাচন প্রক্রিয়ায়, কিন্তু তাদের করার কিছু ছিল না। ডেমোক্রেটিক পার্টিতে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের, ঠিক একই ধরনের সমস্যা হয়নি, কিন্তু অন্য ধরনের সমস্যা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উঁচু পর্যায়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা একজন প্রার্থীকে সমর্থন করেছেন, যেটা আসলে ভীষণ রকমের অসুবিধাজনক। এবং দুইজন আপনার যে প্রশ্নকর্তা এটা নিয়ে প্রশ্ন করছেন, এটা আমি একেবারেই একমত, এটা ভীষণ ভীষণ একটা একটা করাপশনের ব্যাপার। তো এখানে এখন ডেবি ওয়াশারম্যান উনি পদত্যাগ করেছেন, ওনার জায়গায় অন্য এখন একজন আছেন টেম্পোরারি, এবং তারপরে ওনার জায়গায় অন্য একজন আসবে। কিন্তু আপনার ডেমোক্রেটিক পার্টি এখন মনোযোগ দিতে হবে যাতে এই ধরনের অবস্থা আর কোনোদিন না হয়। যখন ওবামা ক্লিন্টন 2008-এ করছিলেন, তখনও কিন্তু এই ধরনের অভিযোগ এসেছিল। তখন অবশ্য দুই দলের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তবে বেশিরভাগ অভিযোগ ছিল ক্লিন্টনের বিরুদ্ধে। কিন্তু সেবার ওবামা নমিনেশন পান, কাজে অভিযোগগুলো হয়তো সত্যি ছিল না। কিন্তু এইবার এটা একদম প্রমাণিত হয়েছে যে আপনার ডেবি ওয়াশারম্যান এবং তার ডেমোক্রেটিক পার্টি চেষ্টা করেছে হিলারি ক্লিন্টন যাতে অবশ্যই পদপ্রার্থী হন, এবং বার্নি স্যান্ডার্সের নামে নানা ধরনের গুজব ছড়ানোর কথা তারা চিন্তা করেছে। কাজে ডেমোক্রেটিক পার্টিকে অবশ্যই এটা ভীষণ শক্ত হাতে দমন করতে হবে, এবং এই নিশ্চয়তা দিতে হবে আপনার ভবিষ্যৎ ভোটারকে যে এরকম কোন ঘটনা আর ঘটবে না। এই নিশ্চয়তা এটা যদি শক্ত হাতে দমন না করতে পারে এবং এই নিশ্চয়তা না দিতে পারে, তাহলে বার্নি স্যান্ডার্সের যে ভীষণ আপনার প্যাশনেট সাপোর্টার তাদেরকেও কিন্তু তারা হারাবে।
জি, ডক্টর আবু নাসের।
খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে আপনার ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির যেসব কর্মকর্তা যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আপনার বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে কাজ করেছেন এবং হিলারি ক্লিনটনের পক্ষে কাজ করেছেন। তবে আসল কথা হচ্ছে যে আপনার ওই বিষয় ওই অধ্যায়ের এখন সমাপ্তি ঘটেছে, কারণ দেবী ওয়াশারম্যান শুলস তিনি পদত্যাগ করেছেন। আর আপনার আমাদের ঢাকা থেকে যিনি প্রশ্ন করলেন যে সুদীপ্ত, যে রিপাবলিকান পার্টির সমর্থকরা তারা তাদের পক্ষে অন্য কোনো প্রার্থীকে নির্বাচন করার কোনো আইনি সুযোগ রয়েছে কিনা, আপনার রাজনৈতিক দলগুলো যখন মনোনয়ন দেয় সেটা তাদের নিজস্ব নীতিমালার ভিত্তিতে হয়, এবং এখন এই পর্যায়ে এসে রিপাবলিকান পার্টির সমর্থকরা আর কাউকে রিপাবলিকান পার্টির মনোনয়ন দেওয়ার সুযোগ নেই, কারণ পার্টি কনভেনশন হয়ে গেছে। তবে তারা যারা যেসব রিপাবলিকান সমর্থক তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে চায় না, তাদের পক্ষে তাদের সামনে একটা সুযোগ রয়েছে যে তারা তাদের পছন্দের প্রার্থীর নাম ব্যালট পেপারে লিখতে পারে। এখানে বলা হয়ে থাকে রাইটিং ক্যান্ডিডেট, তারা যদি ব্যালটে যাদের নাম থাকবে তাদের কাউকে যদি পছন্দ না হয় তাদের একটা অপশন রয়েছে যে অন্য কাউকে যদি তারা পছন্দ করে তাদের নাম তারা লিখতে পারে। আর একটা দেখা যাচ্ছে যে আপনি আপনার অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন যে মেজর যে দুটো পার্টি রয়েছে তার বাইরে লিবার্টেরিয়ান পার্টি এবং গ্রিন পার্টি, ওই দুই পার্টিরও কিন্তু অনেক সমর্থক রয়েছে। বিশেষ করে এবার দেখা যাচ্ছে যে লিবার্টেরিয়ান পার্টির যে দুজন ক্যান্ডিডেট রয়েছেন গ্যারি জনসন, তিনি নিউ মেক্সিকোর সাবেক গভর্নর এবং তার যে রানিং মেট তিনিও আরেকটি রাজ্যের গভর্নর ছিলেন, এবং বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে যে তারা এখন পর্যন্ত 10% উপরে ভোটারদের সমর্থন পাচ্ছেন। অনেকেই মনে করছেন যে রিপাবলিকান পার্টির যেসব সমর্থক ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছেন না তারা হয়তো শেষ পর্যন্ত গ্যারি জনসনকেই ভোট দিতে পারেন।
এই মুহূর্তে শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন কলিন শো, আজকের বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী, দ্বিদলীয় অবস্থান। প্রশ্ন করতে চাইলে এই নম্বরে ফোন করুন 2026193062। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ভার্জিনিয়ার উডব্রিজ থেকে অ্যান্টনি পিউস গোমেজ।
হ্যালো, আমি অ্যান্টনি পিউস গোমেজ বলছি উডব্রিজ ভার্জিনিয়া থেকে। এ পর্যন্ত হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প এ দুজনের মধ্যে তুমুল যে লড়াই শুরু হয়েছে নির্বাচনী, সেগুলো সাধারণ দর্শক হিসেবে, এদেশের অধিবাসী হিসেবে এবং অভিবাসী হিসেবে আমরা যা প্রত্যক্ষ করছি এগুলোকে পুরো মাত্রায় হয়তো পর্যালোচনা করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু যেটুকু আমাদের সামনে এসে দাঁড়ায় মনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে তা হলো নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বেরিয়ে এসছে ওনার কট্টরপন্থী বা অভিবাসী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তার যে নেতিবাচক মনোভাব, এটার বিষয়ে আমরা যারা সাধারণ অধিবাসী এবং অভিবাসী তাদের মনে প্রশ্ন জাগে যে ওনার মতো ব্যক্তিত্ব যদি প্রেসিডেন্ট হয়ে আসেন তাহলে আমাদের অভিবাসী সমাজের জন্য উনি কতটুকু সুফল বয়ে আনতে পারবেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি শরীফ মুজিবুল হক। হ্যালো,
আমি শরীফ মুজিব বলছি ঢাকা থেকে। আজকের বিজ্ঞ আলোচকদের কাছে আমি জানতে চাই যে ইউএসএর সাধারণ নির্বাচনে ইতিমধ্যে রিপাবলিকান থেকে ট্রাম্প এবং ডেমোক্রেট থেকে হিলারি প্রার্থীরা চূড়ান্ত হয়ে গেছে বলে আমরা জানি। কি হতে যাচ্ছে আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্ট, এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের জনগণ। যেহেতু আমি দেশে বসবাস করি আমি প্রতি মুহূর্তে দেখছি এবং একসাথে মিডিয়া পড়াও বেশ সরগরের বিষয়টা নিয়ে। আমরা জানি ট্রাম্প অনেকটাই অভিবাসন বিদ্বেষী, আর তিনি যদি ইউএসএর প্রেসিডেন্ট নির্বাচিত হন তাতে সেখানে বসবাসকারী অসংখ্য বাংলাদেশি এবং সেখানে যদি ইচ্ছুক বাংলাদেশিদের ক্ষেত্রে কি কোনো ধরনের প্রভাব পড়তে পারে বা আদৌ কোনো প্রভাব পড়তে পারে কিনা এটা আমি একটু জানতে চাই। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী মোদী তার নির্বাচনের আগে মুসলিম বিদ্বেষী বিভিন্ন বক্তব্য দিয়েছে, কিন্তু নির্বাচন হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি মুসলিমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে তাকে আজও দেখা যায়নি। আরেকটা বিষয় যে আপাতদৃষ্টিতে দুদিনের মধ্যে কে ইউএসএর প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাংলাদেশের জন্য ভালো হবে বলে আজকের বিজ্ঞ আলোচক মনে করছেন।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ প্রশ্ন, অ্যান্টনি পিউস গোমেজ এবং শরীফ মুজিবুল হক দুজনেরই প্রশ্ন ছিল ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী মনোভাব সংক্রান্ত। তবে শরীফ মুজিবুল হক একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদীরও একটা মুসলমান বিরোধী বিষয় ছিল, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার কৌশল হয়তো পরিবর্তন করেছেন। তা আমি প্রথমে এ বিষয়ে মিস্টার নির্মল পালের কাছে যেতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিষয়ক দৃষ্টিভঙ্গি কি হবে শেষ পর্যন্ত।
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিষয়ক নীতিমালা হলো এই, উনি চাচ্ছেন না এই দেশে যারা অবৈধ আছেন তাদের সম্বন্ধে অভিবাসী, আমিও একজন অভিবাসী, আমার বিরুদ্ধে তার কোনো কমপ্লেন নেই, যারা এই দেশে লিগেল আছেন তাদের বিরুদ্ধে তার কোনো কমপ্লেন নেই। আর সবচেয়ে বড় কথা হলো উনি যে মুসলমানের কথা বলছে, ইসলাম বিরুদ্ধে যে বলছে, উনি বলছে যে যারা রেডিক্যাল ইসলামিক তাদের বিরুদ্ধে কথা বলছে। আমি যে কোম্পানিতে আছি হ্যাক্স, ওনার বিল্ডিং এই, ওনার টাওয়ারেই আমাদের কোম্পানি, এবং আমাদের কোম্পানিতে 700 মুসলমান কাজ করে, মোস্ট অফ দ্য মুসলমান ইয়েতে মিডল ইস্টের, আমরা কোনো বৈষম্যতা সেখানে দেখতে পাইনি। আর সবচেয়ে বড় কথা হলো উনি বলছে যে তুমি তুমি যেখান থেকে আস না কেন, ইউ হ্যাভ টু অ্যামালগেমেটেড উইথ আমেরিকান সিস্টেম।
আচ্ছা আচ্ছা,
দ্যাটস দ্য থিংস, নাথিং এলস।
ডক্টর মেহনাজ মোমিন,
দেখেন অভিবাসী জিনিসটা কিন্তু অনেক জটিল, এটা কিন্তু এরকম না যে দুটো ভাগ আছে, একদল বৈধ একদল অবৈধ, এটার মধ্যে অনেক গ্রে এরিয়া আছে, অনেক রকম অভিবাসী। অভিবাসী যখন মানুষ হয়, যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে আসে, তারপর ধরেন একজন চাকরি পেলো, একজনের ধরেন চাকরি চলে গেল, তখনও কিন্তু ধরেন কিছু সময়ের জন্য সে অবৈধ হতে পারে। এই জিনিসগুলোকে অতিরিক্ত সরলীকরণ করে দেখা হচ্ছে যে অবৈধ সেই দোষী আর যে বৈধ সে দোষী না। এবং এটার মধ্যে আরো একটা আর্থসামাজিক অবস্থান আছে, যেমন অবৈধ অভিবাসীদেরকে আপনার দরিদ্র এবং মেক্সিকানদের সাথে এক করে দেখা হচ্ছে। এই পুরো জিনিসটা, পুরো ব্যাপারটা অনেকই জটিল, অনেকই গভীর। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন, এটা এমন ভাবে উনি অভিবাসীদের নিয়ে কথা বলছেন যেখানে যে অবৈধ সেই হচ্ছে কোন একটা ভীতির কারণ, এবং এটা এটা অতি সরলীকরণ, এবং এটা অবশ্যই একটা ভ্রান্ত থাকবে।
ডক্টর নাসের, সরি,
অভিবাসীদের সম্পর্কে উনি যে কথা বলছেন, কিন্তু উনার মানে অ্যাজ এ বিজনেসম্যান আপনি যদি উনার রেকর্ড দেখেন, উনি অনেক ধরনের অভিবাসীদেরকে উনি উনার কাজে নিয়োজিত আছে। কাজে ওই যে আরেকজন প্রশ্নকর্তা যে মোদির সাথে যে প্যারালেলটা তুললেন, এমনও হতে পারে যে উনি নির্বাচিত হয়ে অধিবাসীদের নীতিমালা ওরকম বড় প্রণয়ন করলেন না, কিন্তু উনি একটা বিরাট বড় জিনিস বলছেন, যেটা ওই মেক্সিকোর সাথে একটা দেয়াল তুলে দেওয়ার কথা। সেটা এমনই একটা হাস্যকর নীতি, সেই দেয়াল তুলে কোনো কিছুরই সমাধান হবে না। এখন এটা এটাই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আরেকটা খুব অসুবিধাজনক একটা জিনিস বিশ্লেষণ করার ব্যাপারে, মানে তার কোন কথাটা যে সিরিয়াসলি নিব, কোন কথাটা যে উনি নীতিমালায় আসলে প্রয়োগ করবেন, এবং কোনটা যে উনি এই প্রাথমিক নির্বাচনে জয়ী হওয়ার জন্য বলেছেন এবং সেটা কোনোদিনই সেটা প্রয়োগ করবেন না, সেটা এখন আমাদের যেহেতু উনার কোন রেকর্ড নাই, পলিটিক্যাল রেকর্ড নাই, সেটা আমরা ঠিক মতো বুঝতে পারছি।
নিশ্চয়ই ডক্টর আবু নাসের,
ডোনাল্ড ট্রাম্প খুবই আনপ্রেডিক্টেবল, উনি এবং উনি ওনার অবস্থান প্রায় পরিবর্তন করেন, এবং ডক্টর মেহনাজ মোমেন যেরকম বললেন যে তার যেহেতু কোনো আপনার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নেই এবং কোনো পলিটিক্যাল রেকর্ড নেই, তিনি নির্বাচিত হলে আসলে কি ধরনের যেসব কথা তিনি এখন নির্বাচনে প্রচারণে বলছেন সেগুলোই তিনি ইমপ্লিমেন্ট করবেন কিনা সে সম্পর্কে অনেকেই সন্দেহান আছেন। এবং সব তার তিনি অভিবাসীদের বিরুদ্ধে যেভাবে মোটা দাগে কথা বলছেন, একটা বৃহৎ জনগোষ্ঠীকে রেপিস্ট এবং খুনি বলে অভিহিত করেছেন, সেটা আমেরিকার রাজনীতির জন্য খুবই আনফরচুনেট।
জি, এই মুহূর্তে লাইনে আমাদের সঙ্গে আছেন আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে। হ্যালো,
হ্যালো নিউ ইয়র্ক থেকে, হ্যালো সবাইকে।
জি বলুন।
আমার একটা কুইক মানে কমেন্ট এবং কোশ্চেন, সেটা হচ্ছে উইকিলিক্স এর হ্যাক করা ডিএনসির ইমেল প্রকাশ করার পর প্রকাশিত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়তে এবং হিলারি কমতে দেখা গেছে, এর প্রেক্ষিতে আপনারা কি মনে করেন যে যে ট্রাম্প প্রচন্ড ইমিগ্রেন্ট মেক্সিকান ও মুসলিম বিদ্বেষী, যিনি ব্যক্তি জীবনে ট্রাম্প ট্যাক্স রিটার্ন নিয়ে লুকোচুরি খেলেন, যিনি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু সংখ্যক ব্যবসায় দেউলিয়া ঘোষণা করে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, আমেরিকান জনগণ তার এইসব মারাত্মক ব্যর্থতাকে হালকাভাবে নেবে এবং হিলারির বিরুদ্ধে প্রাইমারিতে দলীয় অভিযোগকে বেশি করে গুরুত্ব দিবে? আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, এমন একজন অসম্ভব বিতর্কিত ব্যক্তি এবার প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়েছেন যাকে জনগণ মূলত গোপাল ভাড় হিসেবে বেশি চিনেন, বিশ্বের সেরা দেশ যুক্তরাষ্ট্র নিশ্চয়ই সবার কাছে হাসির খোরাক হবে না। সবশেষে আমার প্রার্থনা, গড প্লিজ সেভ অ্যান্ড ব্লেস আমেরিকা ফ্রম ট্রাম্প অ্যাটাক। ধন্যবাদ।
এটি ছিল আকবর হায়দার কিরণের একেবারেই ব্যক্তিগত মতামত, আমরা সেই মতামত তার কাছ থেকে নিলাম। এই বিষয়ে প্রথমে আমি ডক্টর আবু নাসেরের কাছে যেতে চাইছি যে হিলারি ক্লিন্টন এবং বার্নি স্যান্ডার্সকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টিতে যে সমস্যাটি হলো উইকিলিক্সের মাধ্যমে, সেই সমস্যা ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কতখানি বাড়াতে পারবে যে তিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন, এই প্রশ্নটি।
আপনার গত কয়েকদিনে কয়েকটা জনমত জরিপের ফলাফল আমরা দেখেছি, তাতে ডোনাল্ড ট্রাম্প একটু এগিয়ে আছেন। তবে আমার মনে হয় না যে এই উইকিলিক্স এর যে ইমেল প্রকাশ করার পরে যে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে তার ফলে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে। সাধারণত হিস্টোরিক্যালি দেখা যায় যে কোনো একটা রাজনৈতিক দলের ন্যাশনাল কনভেনশন হওয়ার পর এখানে বলা হয়ে থাকে যে কনভেনশন বাম্প, যে ওই কনভেনশনের যেহেতু 4-5 দিন ধরে টেলিভিশনে অনবরত সেই পার্টির যে মেসেজ সেটা প্রচার করা হয়ে থাকে, এর ফলে যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার থাকে তারা অনেক সময় ওই দলের প্রতি একটু ঝুঁকে যায়। তো কনভেনশনের পরে আপনার সবসময় দেখা গেছে যে জনমত জরিপে যে পার্টির কনভেনশন এইমাত্র শেষ হলো সেই পার্টির জনপ্রিয়তা বাড়ে। কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি যে এই কনভেনশন বাম সাধারণত আপনার 4-5 এবং up to 8% হয়ে থাকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এটা 2-3% হয়েছে। আমার মনে হয় যে এই সপ্তাহের কনভেনশন, ডেমোক্রেটিক পার্টির কনভেনশনের পরে আগামী সপ্তাহে যখন জনমত জরিপ হবে তখন হয়তো দেখা যাবে যে হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা আবার বেড়েছে। আসলে কে জিতবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না, এবং অক্টোবর মাসের দিকে যেসব জরিপ আসবে তখন হয়তো একটা ধারণা পাওয়া যেতে পারে যে নির্বাচনের মাঠে আসলে কার অবস্থানটা শক্ত রয়েছে।
মিস্টার নির্মল পাল, আপনি কি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের আপাতত যে জনপ্রিয়তা একটু বেশি দেখা যাচ্ছে সেটা কনভেনশনের কারণে, এবং এরপরেই আমরা আগামীকাল হিলারি ক্লিনটনের অ্যাকসেপ্টেন্স স্পিচের পরে সেখানে হিলারি ক্লিনটনেরও জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা আছে?
আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম থেকে দেখতে পাচ্ছেন যে হিলারি ক্লিনটন সব ইমেল নিয়ে 30,000 অল দিস ইমেল নিয়ে প্রবলেম তৈরি করেছে। শি ওয়াজ ডুইং অল দিস থিং ফর লং টাইম এন্ড শি কিপ ডুইং দিস কাইন্ড অফ থিংস। আপনার ডেভিড যে ইমেলটা বেরিয়েছে এটার পিছনে হিলারি ক্লিনটনের হাত আছে, বিকজ হিলারি ক্লিনটন ওয়াজ টু ক্লোজ টু ডেভি। এখন আমি ঠিক বলতে পারবো না, তবে যে কথা আমি মনে করছি যে ডোনাল্ড ট্রাম্পের যে 2-3% এগিয়ে আছে ইজ গোইং টু কন্টিনিউ। আমার যেটা মনে হচ্ছে যে এবার আমেরিকা চাচ্ছে আউটসাইডার।
ডক্টর মেহনাজ মমিন, আপনি কি তাই মনে করেন? জি, আচ্ছা বলুন।
উই আর টায়ার্ড অফ দ্য পলিটিশিয়ান, দে লাই।
প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এটাই আমার কাছে অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য মনে হয়। কাজে একদিক থেকে হ্যাঁ, যে আপনার ভোটারদের অনেক ধরনের ফ্রাস্ট্রেশন আছে, সেই ফ্রাস্ট্রেশনটা কিন্তু সত্যি, কিন্তু তারা যেভাবে প্রকাশ করতে চাচ্ছেন, তারা যেভাবে ভাবছেন যে একজন আউটসাইডার আসলে এই এই ফ্রাস্ট্রেশন গুলো দূর হবে, সেটা কতখানি সত্যি সেটা আমি ঠিক জানি না, এবং সেটাতে হয়তো তারা হতাশ হবে। আচ্ছা, আরেকটা কথা বলতে চাচ্ছি যে ডেমোক্রেটিক কনভেনশন এখন খালি অর্ধেক হয়েছে, আজকে কালকে এবং এই শেষ দুদিনই আপনার আরো বেশি যেটা মেসেজ নিয়ে কথা হবে, কারণ এই দুদিন আপনার যতগুলো বৈষম্য ছিল এই আভ্যন্তরীণ আপনার বার্নি স্যান্ডার্স এগুলো জিনিস হ্যান্ডেল করা হয়েছে, কাজে এই এই কনভেনশন শেষ হওয়ার পরে হিলারি ক্লিনটনের হয়তো আমরা বাম্প দেখছি, কিন্তু তারপরেও আমরা যা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটনের তাদের নাম্বার পোল নাম্বার এগুলো অনেকটা সমান সমান মার্জিন অফ এরর এর ভিতরে, অক্টোবর না আসা আজ পর্যন্ত বলা যায় না, কিন্তু তারপরও মানে এই জিনিসটা আপনার ডেমোক্রেটদের অনেক সিরিয়াসলি নিতে হবে, এবং তাদের যে যে জায়গায় হিলারি ক্লিনটনের আপনার কমিউনিকেশন গ্যাপ আছে, ঠিক মতো উনি ভোটারদের সাথে যোগাযোগ করতে পারছেন না, তার মেসেজটা পৌঁছাতে পারছেন না, ওটার ব্যাপারে ভীষণ সচেতন হতে হবে, কারণ এখন কিন্তু আর সময় বেশি না।
হ্যাঁ, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা ঢাকা থেকে সাজেদা হক। হ্যালো।
হ্যালো, আমি সাজেদা হক বলছি বাংলাদেশের ঢাকা থেকে, আমি রেডিও ধ্বনিতে কাজ করি। আমার প্রশ্ন হলো, যদি হিলারি ক্লিনটন এবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এবং অর্থনীতিতে এর কি প্রভাব পড়বে?
ধন্যবাদ। আরো একটি প্রশ্ন আছে মেরিল্যান্ডের কলম্বিয়া থেকে, কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান কলম্বিয়া মেরিল্যান্ড থেকে বলছি। আজকে আমেরিকার নির্বাচন ইতিহাসে অন্যতম একটি স্মরণীয় দিন, হিলারি ক্লিনটন প্রথম মহিলা মনোনীত প্রার্থী প্রধান রাজনৈতিক দলের, তারপরেও আমি দৃষ্টি আকর্ষণ করব আলোচকদের কাছে বার্নি স্যান্ডার্সকে নিয়ে। তিনি এককভাবে এখানকার প্রগতিশীল রাজনীতিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছেন। আমেরিকার গণতন্ত্রের জন্য এটা একটি উল্লেখযোগ্য মুহূর্ত। আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ।
জি ধন্যবাদ। হিলারি ক্লিনটন নির্বাচিত হলে বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে এর কি প্রভাব পড়বে? ডক্টর আবু নাসের,
খুব বেশি যে প্রভাব পড়বে বলে আমার মনে হয় না, কারণ আপনি জানেন যে আমেরিকার যে পররাষ্ট্রনীতি সেটা সাধারণত ব্যক্তির উপর নির্ভর করে না। বাংলাদেশে অনেকেই হয়তো মনে করছেন যে হিলারি ক্লিনটনের সাথে ডক্টর ইউনেসের যে আপনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তার ফলে হয়তো হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাওয়ার যদি হন তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে তার একটা ব্যক্তিগত প্রভাব পড়বে এবং হয়তো রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে। আমি যতদূর আমার যে বিশ্লেষণ, আমার মনে হয় সেটা সে ধরনের কোনো ঘটনা ঘটবে না, কারণ যুক্তরাষ্ট্র তার আপনার যে পররাষ্ট্রনীতি সেটা জাতীয় স্বার্থের ভিত্তিতেই সেটা নির্ধারণ করে থাকে। আর তবে আরেকটা হচ্ছে যে আপনার দ্বিতীয় অর্থনৈতিক বিষয়ে, আমি অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে আশাবাদী, কারণ হিলারি ক্লিনটন বাংলাদেশকে চেনেন এবং উনি বাংলাদেশে কয়েকবার গিয়েছেন। উনি হয়তো এক ধরনের উনি যদি ওনার যে ব্যক্তিগত যে যোগাযোগ সেই যোগাযোগের ফলে হয়তো ইনভেস্টমেন্ট এবং ট্রেড সেগুলোর ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে।
ডক্টর মেহনাজ মোমেন,
হ্যাঁ আমি মোটামুটি একমত। তবে ডেমোক্রেটিক সরকার সবসময় বাংলাদেশের প্রতি আরেকটু আপনার সহানুভূতিশীল থাকে, কিন্তু হিলারি ক্লিনটন কিন্তু ব্যক্তিগত ভাবে বাংলাদেশের সাথে তার যে বাংলাদেশের শুধু বিভিন্ন ব্যক্তিত্বকে চেনেন তা না, উনি বাংলাদেশে অনেকবার গেছেন, বাংলাদেশের সাথে উনার একটা একটা সম্পর্ক আছে বলা যায়। কাজে অবশ্যই হিলারি ক্লিনটন বা ডেমোক্রেটিক নির্বাচন প্রেসিডেন্ট আসলে বাংলাদেশের জন্য সেটা আরো ভালো হবে।
মিস্টার নির্মল পাল, ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কি হতে পারে বাংলাদেশ সম্পর্কে?
বাংলাদেশ সম্বন্ধে আমি পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আই এম ফ্রম বাংলাদেশ, হি সেড পার্সোনালি ইটস ওয়ান অফ দ্য গ্রেট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড।
জি,
কারণ ওনাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করতে পেরেছি একটিমাত্র কারণে, কারণ ওনার চাইল্ডহুডে যেখানে ওনার বাড়ি সেই পাশেই আমার বাড়িটা।
অলরাইট,
আমি বলেছি আমি জামাইকে ছেড়ে থাকি, তখন সে আমাকে দুইটা সেন্টেন্স বলার সুযোগ দিয়েছিল। কিন্তু আমি যেটা মনে করি, হিলারি ক্লিনটন যদি প্রেসিডেন্ট হয় বাংলাদেশের সমস্যা আরো বাড়বে ডক্টর ইউনুসকে নিয়ে।
আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নকর্তা ছিলেন কাইয়ুম খান, তার প্রশ্নটা আমরা শুনেছি, তিনি একটু বার্নি স্যান্ডার্স সম্পর্কে আলোকপাত করার অনুরোধ করেছেন। তো আমি প্রথমে ডক্টর মেহনাজ মোমিনকে, খুব সংক্ষিপ্ত আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছি, একটু বার্নি স্যান্ডার্স সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন।
আমার কাছে মনে হয় এই পুরো নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে আশাব্যঞ্জক প্রার্থী ছিলেন বার্নি স্যান্ডার্স, এবং উনি এত নতুন ভোটারদেরকে উদ্বৃত্ত করতে পেরেছেন সেটা ভীষণই একটা বড় জিনিস। এবং আমার এই পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিশেষ করে রিপাবলিকানদের এটা অনেক হতাশাব্যঞ্জক, কারণ অনেক ভীতির কথা এসছে এবং প্রার্থীরা এমন এমন ভাবে বিতর্ক করেছেন যেগুলো আপনার অনেক সময় অশালীন হয়ে গেছে। এই পুরো নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে আশাব্যঞ্জক প্রার্থী ছিলেন বার্নি স্যান্ডার্স। আমি আশা করব তার নীতিমালাগুলো যেগুলো মানুষকে উদ্দীপ্ত করেছে সেগুলোর অন্তত কিছুটা যদি ডেমোক্র্যাটদের প্ল্যাটফর্মে চলে আসে, যদি হিলারি ক্লিনটন সেগুলো গ্রহণ করেন, তাহলে বার্নি স্যান্ডার্স প্রার্থী হতে পারেননি, কিন্তু তারপরও তার এই পদপ্রার্থী হওয়ার এই প্রক্রিয়াটাকে সার্থক করত।
ধন্যবাদ। ডক্টর আবু নাসের,
বার্নি স্যান্ডার্স আমেরিকার রাজনীতিকে একটা আমূল পরিবর্তন এনেছেন। আমাদের একজন প্রশ্নকর্তা বলছিলেন যে হ্যাভস এবং হ্যাভ নটস, তিনি এই বিষয়টাকে আমাদের রাজনীতির আমেরিকার রাজনীতির কেন্দ্রে এনেছেন। তার ফলে আমরা এখন তার যে প্যাশনেট যে ক্যাম্পেইন, তার ফলে আমরা এখন জানতে পারছি যে গত কয়েক বছরে আমেরিকার যে সম্পদ বেড়েছে সেই নতুন সম্পদ তৈরি হয়েছে, সেই নতুন সম্পদের 80% গিয়েছে মাত্র 1% মানুষের কাছে। তার ফলে তার নির্বাচনী প্রচারণার ফলেই আমরা জানতে পেরেছি যে আমেরিকার সমস্ত যে সম্পদ মাত্র 50 জন ব্যক্তি আমেরিকার সমস্ত সম্পদের অর্ধেকের বেশি মালিক, এবং তার ফলে আমরা জানতে পেরেছি যে এখানকার অর্থনৈতিক এখানকার যে আপনার হেলথ কেয়ার, এখানে ইউনিভার্সাল হেলথ কেয়ার, ফ্রি টিউশন এবং আরো অনেক বেশি যেগুলো বিষয় ছিল যেগুলো নিয়ে অনেক রাজনীতিবিদ কথা বলতেন না, তিনি সেই বিষয়গুলোকে নির্বাচনী প্রচারণার কেন্দ্রে আনতে পেরেছেন।
হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে ধন্যবাদ আজকে সকল প্যানেলিস্টদের, ডক্টর মেহনাজ মোমিন, মিস্টার নির্মল পাল, ডক্টর আবু নাসের, আপনাদের ধন্যবাদ। আজকে বেশ ভালো আলোচনা হলো, বিশেষত আপনারা নিজ নিজ মন্তব্য প্রকাশ করেছেন, সেই মন্তব্যের সঙ্গে ভয়েস অফ আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আপনারা খোলাখুলিভাবে আপনাদের মতামত প্রকাশ করেছেন। আমাদের প্যানেল সদস্যদের প্রতি ধন্যবাদ, ধন্যবাদ সকল শ্রোতাদের প্রতিও। হ্যালো ওয়াশিংটনে আজকের সংকলন এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
শুরু করছি আমাদের ঢাকা সংবাদদাতার একটি রিপোর্ট এবং আমাদের কলকাতা সংবাদদাতার একটি রিপোর্ট দিয়ে। যুক্তরাষ্ট্র থেকে যে 41 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়, তারা ঢাকায় পৌঁছে গিয়েছেন বলে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু ঢাকা থেকে।
অবৈধভাবে অনুপ্রবেশ এবং বসবাস সহ বিভিন্ন অভিযোগে 41 জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা মঙ্গলবার মধ্যরাতে একটি বিশেষ বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর কর্মকর্তারা এবং যারা ফিরেছেন তাদের কয়েকজন জানান, তাদের কেউ কেউ 2 বছর ধরে যুক্তরাষ্ট্রে আটক ছিলেন, তবে এদের সম্পর্কে কর্তৃপক্ষীয় সূত্রে কিছু জানা যায়নি। যারা ফিরেছেন তাদের মধ্যে দুজন বললেন,
আমরা তো ফোনে ঠিকানা চাইনি আমাদের সবাই, ওরা আমাদেরকে মানে আমাদের
এর আগেও গত এপ্রিলে 27 জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিএসএফ এর উত্তরবঙ্গের সদর দপ্তরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া গুলশান হামলাকে সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্রুত তথ্য আদান প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। সীমান্তে কোথাও কোনো অপরাধ হলে সেই সংক্রান্ত তথ্য 3 দিনের মধ্যে দুই পক্ষের কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। রাজ্যের উত্তরবঙ্গের শিলিগুড়ির কদমতলায় বিএসএফ এর উত্তরবঙ্গের সদর দপ্তরে ভারত বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের এই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের 20 জন প্রতিনিধি এবং বিএসএফ এর 19 জন প্রতিনিধি অংশ নেন। সীমান্ত পারে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, সীমান্তে চোরাচালান, সোনা পাচার থেকে পশু পাচার, জাল টাকা ছড়ানো, বেআইনি অনুপ্রবেশ, সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় নিরাপত্তার ক্ষেত্রে কি ধরনের সমস্যা হচ্ছে তা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে মূলত আলোচনা হলেও গুরুত্ব পেয়েছে বাংলাদেশে গুলশান হামলার ঘটনা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ফিলাডেলফিয়াতে মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত করা হল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডাম ক্লিনটনকে। আজ বুধবার তুরস্ক সীমান্তের অদূরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলবর্তী কামিশলি শহরে জোড়া বোমার বিস্ফোরণ ঘটে কমসে কম 31 ব্যক্তির প্রাণহানি এবং কয়েক ডজন লোক জখম হয়েছেন বলে একটি নজরদারি গোষ্ঠীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দ মুসলিম সন্ত্রাসীদের আক্রমণে এক ক্যাথলিক ধর্মযাজক নিহত হবার পর যে ত্রাস সৃষ্টি হয়েছে তা প্রশমিত করবার লক্ষ্যে আজ বুধবার ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন। তুরস্ক কর্তৃপক্ষ আরও ডজনকে ডজন সাংবাদিকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ওইসব সাংবাদিক যুক্তরাষ্ট্রে অবস্থানকারী মৌলানা ফেতুল্লাহ গুলেডের সঙ্গে আঁতাতে জড়িত। কথিত এ অভিযোগের কারণে সরকার মনে করে গত মাসের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে মূল পরিকল্পনায় ওই ধর্মীয় নেতার হাত ছিল।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তহেদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন অড্রেস রিজার্স, আর আমি সুগুফতার স্ট্রিন কুইন সবাইকে আরেকবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.